ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা, এখানে এখন ওয়াশিংটনে শুক্রবার দুপুর আর বাংলাদেশে ভারতে শুক্রবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
সাংবাদিক শফিক রহমানকে আরো 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় ফিরবেন কিনা তা নিয়ে সংশয় দেখা যাচ্ছে।
আরও থাকছে ধরিত্রী দিবস উপলক্ষে জলবায়ু চুক্তি বিষয়ে কামরুল ইসলাম চৌধুরীর মন্তব্য।
প্যারিস জলবায়ু সম্মেলনের পর বাংলাদেশে আমরা কিন্তু ওইভাবে জলবায়ু চুক্তিটা কার্যকর করবার ক্ষেত্রে কিন্তু আমরা একটা রোডম্যাপ তৈরি করতে এখনো পারিনি।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছে তাহিরা কিবরিয়া। ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসবে কিনা, তাদের সঙ্গে থাকবে সে বিষয়টি সিদ্ধান্তের জন্য 23 জুন সেখানে গণভোট অনুষ্ঠিত হবার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সেই উত্তপ্ত বিতর্কে নিজেকে সামিল করতে যাচ্ছেন। বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ওবামা এয়ারফোর্স ওয়ান বিমানে করে লন্ডনের একটি বিমানবন্দরে পৌঁছানোর পরপরই দ্য টেলিগ্রাফ দৈনিক পত্রিকার এক কলামে প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্রিটেনকে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাবেন। এই সিদ্ধান্তের ফলে দেশটি আরও শক্তিশালী হবে। শুক্রবার প্রেসিডেন্ট ওবামা রানি এলিজাবেথের সঙ্গে মধ্যাহ্নভোজনে যোগ দেবেন। এর একদিন আগেই রানীর জন্মদিন পালিত হয়। লন্ডন পৌঁছানোর আগে প্রেসিডেন্ট ওবামা সৌদি আরবে গালফ কোঅপারেশন কাউন্সিলের বৈঠকে যোগ দেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আজ শুক্রবার অন্তত 170টি দেশের নেতারা মিলিত হয়েছেন গত ডিসেম্বর মাসে প্যারিসে জলবায়ু সম্মেলনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন প্রতিরোধে যে সমঝোতা হয়েছিল তা চুক্তি আকারে সাক্ষ্যদান করার জন্য। জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন ওই চুক্তিটি ঐতিহাসিক এক চুক্তি হিসেবে পরিগণিত হবে। এর আগে কখনো একসঙ্গে এতগুলো দেশ কোনো একটি চুক্তিতে স্বাক্ষর করেনি। শুক্রবার সাক্ষ্যদান অনুষ্ঠান হবে বিশ্বব্যাপী প্রথম এক কূটনৈতিক প্রয়াস। দূষণ কমিয়ে আনার নির্ধারিত শেষ সময়সীমা 2020 সাল হলেও এর বাস্তবায়ন জোরদার করার লক্ষ্যেই এই চুক্তি সাহায্য করতে পারে। ওই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন। আজ 22 এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস। এই দিবস উদযাপনের সংগঠকেরা জানিয়েছেন পরিবেশ সুরক্ষায় উৎসাহ করার জন্য সক্রিয় কর্মীসহ 100 কোটি মানুষ 2016 সালের বিশ্ব ধরিত্রী দিবস উদযাপন করছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংখ্যালঘুদের অত্যাচার নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে সংখ্যালঘুদের 10 জনকে হত্যাসহ 655টি ধর্মীয় স্থাপনার ক্ষতি করা হয়েছে। বিস্তারিত এ সম্পর্কে আমির খসরুর রিপোর্টে।
ধর্মীয় সংখ্যালঘুদের একটি সংগঠন তাদের উপরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ধর্মীয় ইস্যু, নির্বাচন সংশ্লিষ্ট বিষয়াদি, জমি দখল সহ কিছু কারণে এসব ঘটনাবলী ঘটেছে বলে তারা জানিয়েছেন। ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত বলেন,
আমরা এই কথাটাই বলতে পারি যে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী একটি বিপজ্জনক পর্যায়ে পৌঁছচ্ছে তাদের অবস্থান।
রানারস গুপ্ত বলেন, তুলনামূলক হিসেবে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেড়েছে। নির্বাচন কেন্দ্রিক কারণে সংখ্যালঘুদের উপরে আক্রমণ ব্যাপকভাবে বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক আগে থেকেই হ্যাকিং এর ঝুঁকিতে ছিল। ব্যাংকে কোনো নিরাপত্তামূলক ফায়ার ওয়াল ছিল না। রয়টারের খবরে বলা হয়েছে সুইফট পেমেন্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কে মাত্র $10 একটি পুরনো রাউটার ব্যবহার করেই ঢুকতে পেরেছে হ্যাকাররা। এর সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর বিস্তারিত রিপোর্ট।
বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভ তদন্তে নিয়োজিত একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। খবরে বলা হয়, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাই হ্যাকারদের কাজ সহজ করে দিয়েছে। সিআইডির ফরেন্সিক ট্রেনিং ইনস্টিটিউটের বার্তা সংস্থাকে বলেন, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়েই হ্যাকাররা কেন্দ্রীয় ব্যাংকের সুইফট অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে রিজার্ভের $100 কোটি হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায়। শাহালম মনে করেন, ফায়ারওয়াল থাকলে হ্যাক করা কঠিন হতো। বাংলাদেশ পুলিশ এই কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্ট 20 বিদেশি নাগরিককে শনাক্ত করেছে। ওদিকে ফিলিপাইন থেকে কবে টাকা ফেরত পাওয়া যাবে এ নিয়ে ভিন্ন মত রয়েছে। সেদেশে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমস টাকা পেতে সময় লাগবে এমন ধারণাই দিয়েছেন। এর আগে জানানো হয়েছিল জুনের মধ্যে টাকা ফেরত পাওয়া যাবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে সাজিব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যা ষড়যন্ত্র মামলায় প্রবীণ সাংবাদিক ও সম্পাদক শফিক রহমানকে দ্বিতীয় দফায় আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত। এ সম্পর্কে ঢাকা থেকে আমির খসরু আরও বিস্তারিত জানাচ্ছেন।
শুক্রবার আদালতে পুলিশের গোয়েন্দা শাখার পক্ষ থেকে 7 দিনের রিমান্ড দাবি করে বলা হয়েছিল, মামলার ব্যাপারে শফিক রহমান গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তবে তা আংশিক, এ কারণে রিমান্ডের আবেদন করা হয়েছে। এর আগে পুলিশের গোয়েন্দা শাখার পক্ষ থেকে দাবি করা হয় যে শফিক রহমান যুক্তরাষ্ট্রে বৈঠকের কথা স্বীকার করেছেন। তার বাসভবন থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়ার কথাও পুলিশ জানিয়েছে। শফিক রহমানকে 16 এপ্রিল গ্রেপ্তার করে ওই দিনই 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফিরবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কিছুদিন আগেও ভাবা হতো 2016 বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় প্রত্যাবর্তন ছিল নিশ্চিত। এ বিষয়ে বিস্তারিত রিপোর্টটি শুনুন গৌতম গুপ্তের কাছে।
নানান মহলে আলোচনা শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কি ক্ষমতায় ফিরতে পারবে। প্রথমত, অতীত নির্বাচনে প্রাপ্ত ভোটের অঙ্ক অনুসারে বামপন্থী আর কংগ্রেসের ভোট যোগ করলে এই জোটের সম্ভাবনা বেশ উজ্জ্বল। দ্বিতীয়ত, এর সঙ্গে যোগ হবে 2014 বিজেপির প্রাপ্ত ভোটের অনেকটাই জোটের দিকে সরে আসবার সম্ভাবনা। তৃতীয়ত, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নজরদারিতে যেভাবে ভোট করাচ্ছে নির্বাচন কমিশন, তাতে রাজ্যের অধিকাংশ ভোটদাতাই স্বাধীনভাবে ভোট দিতে পারছেন। চতুর্থত, প্রশাসনিক ও পুলিশ কর্তারাও আগের মতো কর্তা ভাজা মনোভাব দেখাচ্ছেন না। এই সবই কিন্তু আবারও একটা পরিবর্তনের সম্ভাবনাকেই জোরদার করে। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের রাজধানী কাবুলে এ সপ্তাহে তালিবানদের মারাত্মক বোমা হামলায় যারা নিহত হন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ শুক্রবার আফগানিস্তানের সরকারি দপ্তরগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং দেশব্যাপী মসজিদগুলোতেও বিশেষ মোনাজাত করা হয়। গোয়েন্দা সংস্থার সঙ্গে লাগোয়ায় একটি সুরক্ষিত ভবনে তালিবান বোমা এবং বন্দুক হামলা চালিয়ে অন্তত 70 জনকে হত্যা করে। যারা নিহত হন তাদের মধ্যে প্রায় সবাই নিরাপত্তা বাহিনীর সেনা। 2001 সালে ইসলামিক ওই দল ক্ষমতাচ্যুত হবার পর তালিবান হামলায় এ পর্যন্ত অন্তত 347 জন অসামরিক লোক প্রাণ হারিয়েছে। পায়রারা সত্যি করেই এখন অশ্রু বিসর্জন করছে। আমেরিকার কিংবদন্তি সঙ্গীত শিল্পী প্রিন্সের গাওয়া একটি গান ওয়েন ডাভস ক্রাই এর উদ্ধৃতি দিয়ে তার মৃত্যুকে এভাবেই বর্ণনা করলেন আমেরিকান সংবাদ মাধ্যমের সম্রাজ্ঞী ওপরা উইনফ্রি। যুক্তরাষ্ট্রের পপ আইকন প্রিন্স বৃহস্পতিবার ভোরের দিকে মিনিসোটার মিনিয়াপলিসে তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 57 বছর। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বিস্তারিতভাবে জানা যাবে। বহুমুখী প্রতিভার অধিকারী এবং প্রভাবশালী গায়ক প্রিন্স রজার্স নেলসন খ্যাতি লাভ করেন যেসব গানের মধ্য দিয়ে, তার মধ্যে রয়েছে 1984 সালে বের হওয়া অ্যালবাম ও চলচ্চিত্রে ব্যবহৃত গান, 1999 সালের লিটল রেড কর্ভেট এবং পার্পল রেইন। বিশ্বব্যাপী তার প্রায় 10 কোটি অ্যালবাম বিক্রি হয়। তিনি গ্র্যামি পুরস্কার পান এবং পার্পল রেইন গানের জন্য অস্কার পান। বিশ্ব সংবাদ এখানেই শেষ হচ্ছে।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। আজ শুক্রবার বিশ্ব ধরিত্রী দিবস। দিনটি উপলক্ষে আজ নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ডিসেম্বরে প্যারিসের জলবায়ু সম্মেলনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন প্রতিরোধে যে সমঝোতা হয়েছিল, বিশ্ব নেতৃবৃন্দ তা চুক্তি আকারে স্বাক্ষর করেছেন। এ বিষয়ে রোজান স্কারবোলের তথ্য নিয়ে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরীর সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন সেলিম হোসেন।
জলবায়ু চুক্তিকে জাতিসংঘের সাফল্য কামনা করে 18 এপ্রিল ধর্মীয় নেতৃবৃন্দ নিউ ইয়র্কের চ্যাপেল অব দ্য চার্চ সেন্টারে এক প্রার্থনায় যোগ দেন, ধরিত্রীর পবিত্রতা রক্ষার প্রয়াসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। জলবায়ু পরিবর্তন রোধে তারা এক সর্বধর্মীয় বিবৃতি দেন জাতিসংঘ সাধারণ সভার প্রেসিডেন্টের কাছে। বিবৃতিতে তাঁরা রাষ্ট্রপ্রধানদেরকে দ্রুত প্যারিসের জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করা এবং তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান। এছাড়া ওই চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্বের 5000 ব্যক্তি এবং 90টি বিভিন্ন ধরনের সংগঠন। এই কাজে সমন্বয়কারী আন্তধর্মীয় জোট গ্রিন ফেইথের নির্বাহী পরিচালক ফ্লেচার হার্পার বলেন,
We must regard the earth as a gift, not just as a commodity that can be bought or sold, but as a gift that must be cherished.
ধরিত্রী হচ্ছে আমাদের জন্য অসাধারণ একটি উপহার। এটি এমন কোনো পণ্য নয় যা আমরা ক্রয় বা বিক্রয় করতে পারি। এটি আমাদের জন্য এমন একটি উপহার যার রক্ষণাবেক্ষণ করা এবং রক্ষা করা আমাদের জীবন রক্ষার জন্যই প্রয়োজন। যে সকল ধর্মীয় এবং সামাজিক নেতৃবৃন্দ জাতিসংঘ জলবায়ু চুক্তির প্রতি সমর্থন ব্যক্ত করেন তার মধ্যে ছিলেন বিশ্বের সর্ববৃহৎ আন্তধর্মীয় সংগঠন ইউনাইটেড রিলিজিয়ান্স ইনিশিয়েটিভ বৈশ্বিক চেয়ারপারসন কিরণ বালি। বিশ্বের বিভিন্ন দেশে বন্যা, খরা, ঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগ রোধ, তাপমাত্রা বৃদ্ধি রোধ সহ জলবায়ু পরিবর্তন রোধে সকল ধরনের প্রস্তুতি দ্রুত গ্রহণে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।
And I'm here to ask for everybody to unite, to come together as people of faith.
বলেন, একজন ধর্ম বিশ্বাসী হিসেবে আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই যে যার বিশ্বাস থেকে এই গ্রহটিকে, এই ধরিত্রীটিকে রক্ষায় ঐক্যবদ্ধ হন। পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন রোধে বাংলাদেশ কি ধরনের অন্তরায়ের মুখে পড়েছে, এই প্রশ্নে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী বলেন,
বাংলাদেশে পরিবেশ সমস্যা সংকট গুরুতর। পরিবেশে যতগুলো সংকট আছে, সমস্যা আছে, প্রত্যেকটা, যেমন মাটির দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ, সবগুলো দূষণে কিন্তু আমরা আক্রান্ত। এই দূষণগুলো আমরা কিন্তু ঠেকাতে পারছি না। আমাদের বায়ুর মান মাত্রা, ইনডোর এয়ার পলিউশন বলুন বা এয়ার কোয়ালিটি বলুন, এটার মাত্রাটা সহনীয় পর্যায়ে নেই। আমাদের এখানে নদী, বিল, খাল এগুলো দখল হচ্ছে, বন উজাড় হচ্ছে। যেমন এবারের বিশ্ব ধরিত্রী দিবসের মূল প্রতিপাদ্যই হচ্ছে বৃক্ষ, বৃক্ষরোপণ, গাছ লাগান, গান বাঁচান, ওই রকম। কিন্তু আমরা কিন্তু ওইভাবে বৃক্ষপ্রেমী এখনো হয়ে উঠতে পারিনি। আমরা বায়ু দূষণকে থামাতে পারছি না। আমাদের এখানে আইন আছে, আমরা মন্দ মন্থর গতিতে আইনগুলোর বাস্তবায়ন করি, সেই কারণে কিন্তু আমাদের পরিবেশগত সংকটগুলো ঘনীভূত হচ্ছে। পরিবেশের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো মোকাবেলা করবার জন্য আমাদের যে ধরনের দক্ষ লোকবলের প্রয়োজন বা অ্যাওয়ারনেসটা বাড়ানো প্রয়োজন, সেই অ্যাওয়ারনেসটার ক্ষেত্রেও কিন্তু জনসচেতনতার ক্ষেত্রেও ঘাটতি রয়ে গেছে। আমাদের এখানে যেমন ফসলের বীজ ছিটাই, আমরা যেমন সে গাছে বীজ ঢেলে দেই, আমরা পুকুরে বীজ ঢেলে দেই, পরিবেশগত ঝুঁকির সঙ্গে স্বাস্থ্য ঝুঁকিটা একাকার হয়ে গেছে।
প্যারিস জলবায়ু সম্মেলনে হওয়া চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ কি ধরনের প্রস্তুতি নিচ্ছে সে বিষয়ে কামরুল ইসলাম চৌধুরী বলেন,
প্যারিসে যে জলবায়ু সমঝোতা হলো, সেই সমঝোতায় বাংলাদেশ একটা পক্ষ ছিল, বাংলাদেশ এর সঙ্গে ছিল। কিন্তু প্যারিস জলবায়ু সম্মেলনের পর বাংলাদেশে আমরা কিন্তু ওইভাবে জলবায়ু চুক্তিটা কার্যকর করবার ক্ষেত্রে কিন্তু আমরা একটা রোড ম্যাপ তৈরি করতে এখনো পারিনি। তবে যদিও আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন না নিউ ইয়র্কে জাতিসংঘে এই চুক্তিটা স্বাক্ষর করবার জন্য, যে সম্ভবত আমাদের পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু তিনি সেটা সেই চুক্তিতে সই করবেন। কিন্তু সইয়ের চাইতেও বড় জিনিস হচ্ছে যে আমরা একটি স্বল্পোন্নত দেশ, আমাদের যে জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করার জন্য যে সক্ষমতা গড়বার কথা, আমরা আমাদের এখানে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যে কার্যক্রম শুরু করবার কথা, আমরা কিছুটা শুরু করেছি কিন্তু আমরা মোটা দাগে সেটা কিন্তু করতে পারিনি। আর এই চুক্তিটা কার্যকর করবার জন্য যে প্রবল জনমত গড়ে তোলা, সেক্ষেত্রে আমরা কিন্তু এগোতে পারিনি।
তিনি বলেন, বাংলাদেশে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি সরকারি এবং বেসরকারি পর্যায়ে পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তন রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়াস বৃদ্ধি এবং এসব কাজে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে আর্থিক এবং অন্যান্য সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করতে হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি সৌদি আরব সফর করেছেন এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের শীর্ষ বৈঠকেও যোগ দিয়েছেন। সেখানকার শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনায় ওই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষার ব্যাপারে সকল পক্ষই সহমত হয়েছেন। এ সম্পর্কে নিউ ইয়র্কে অবস্থিত বিশিষ্ট সংবাদ বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহর সঙ্গে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে কথা বলেছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি সৌদি বাদশাহ সালমান এবং তারপর উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির শীর্ষ বৈঠকে উপসাগরীয় নেতাদের সঙ্গেও মত বিনিময় করেছেন। তিনি বলেছেন, সৌদি বাদশাহ আঞ্চলিক সংঘাত রোধে ইনক্লুসিভ অ্যাপ্রোচ বা সবাইকে নিয়ে এগিয়ে যাবার কথা বলেছেন। জনাব সৈয়দ মাহমুদুল্লাহ, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
গত বছর সৌদি আরবে আকস্মিকভাবে প্রায় কারোর সাথে আলোচনা না করেই বলা চলে বললো যে আমরা 34টি মুসলমান দেশ, বিশেষ করে ইয়েমেনের পরিস্থিতির ব্যাপারে, তাছাড়াও অন্যান্য যে ইস্যুগুলো সেখানে আইএসের উত্থান, সিরিয়ার ব্যাপারে নীতি ইত্যাদির ব্যাপারে আমরা একটা জোট করেছি, প্রায় সামরিক জোটের মতো। সেইটাই তারা হয়তো বলেছে যে আমরা সবাইকে নিয়ে কাজ করছি, কিন্তু কাজটা কি করছি সেটাই প্রশ্ন। সেই কাজটা কি শান্তি সহায়ক, সেটা কি চরমপন্থী ইসলামিক খেলাফত রাষ্ট্র যেটা বলছে তারা, তার বিরুদ্ধে সত্যিকারের একটা ইফেক্টিভ নীতির পরিচায়ক, নাকি সৌদি আরবের যে রাজতন্ত্র, সেই রাজতন্ত্র আভ্যন্তরীণ দ্বন্দ্ব, যেটা ক্ষমতার দ্বন্দ্ব এবং সেখানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের কি ভূমিকা হবে, এইসব নিয়ে এই ব্যাপারে কি সৌদিরা কোনো ইফেক্টিভ পলিসি নিতে পারছে, সেটা নিয়ে সেই দ্বন্দ্বটা, এই মত পার্থক্য যুক্তরাষ্ট্রের সাথে থেকে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের যে অ্যাপ্রোচ সেটা খুবই সঙ্গত, কারণ তারা চায় না ওখানকার সংঘাত আরো তীব্রতর হোক। সৌদি আরব সবাইকে নিয়ে যেটা সৌদি সরকার বলেছেন, সেই অ্যাপ্রোচটা সত্যি সত্যি আন্তরিকভাবে করুক এবং এই চরমপন্থীদের দমনে দেশের ভিতরে সংস্কার করে দেশকে আরো একটু গণতন্ত্রের পথে নেওয়া, নারীদের অধিকার বৃদ্ধি করা ইত্যাদি, এবং এমনকি ইরানের সাথে, শিয়াদের সাথে নীতির ব্যাপারে সৌদিরা আরো সংযত হওয়া, এটা চায়। সৌদিরা কি সেটা করতে পারছে?
আমি সেই প্রসঙ্গে আসছি। আপনি যেটা একটু আগেই বলছিলেন যে ইরানকে কেন্দ্র করে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ মত পার্থক্য রয়ে গেছে, তো প্রেসিডেন্ট ওবামার এই সফর সেই মত পার্থক্য নিরসনে কতখানি সহায়ক হয়েছে বলে আপনি মনে করেন?
আমার খুব একটা বেশি ভরসা হচ্ছে না। তারা মৌখিক কিছু আশ্বাস দিয়েছে, কিছু কিছু পদক্ষেপ তারা নেবে যুক্তরাষ্ট্রকে এবং পশ্চিমা শক্তিগুলোকে সন্তুষ্ট করার জন্য, কিন্তু আন্তরিকভাবে তারা কতটা সেটা করবে এবং তাদের স্বার্থের অনুকূল তারা সেটা বিবেচনা করবে কিনা, এ নিয়ে গুরুত্ব সন্দেহ রয়েছে।
আপনি একটু আগে কথিত ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর কথাও বলছিলেন, তো এবার বৈঠকে প্রেসিডেন্ট ওবামা জোর দিয়েছেন এই ইসলামিক স্টেট গোষ্ঠীটি দমনে ওই অঞ্চলে দেশগুলোর পূর্ণ সহায়তার উপর। আইএস এর ব্যাপারে সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের দৃষ্টিভঙ্গির মূল পার্থক্যটা কোথায়?
প্রথমত আইএস যারা করছে তারা হচ্ছে সুন্নি চরমপন্থী, ভয়ঙ্কর, প্রায় নৈরাজ্যবাদী একটা ঘাতক গোষ্ঠী। এইটার উত্থানের পেছনে কিন্তু সৌদিদের ভূমিকা আছে, তুরস্কেরও ভূমিকা আছে, যেটা আমাদের এই আলোচনা এখন আসছে না। যাই হোক, সৌদিদের ভূমিকা আছে, যে উপসাগরীয় দেশগুলোর মধ্যে অনেকের ভূমিকা আছে। এখন যখন তারা নিজেদের সিংহাসন হুমকির সম্মুখীন, এই একই গোষ্ঠী যাদেরকে তারা তৈরি করেছে, এই ফ্রাঙ্কেনস্টাইন, তখন তারা কিছু কিছু ভূমিকা নিচ্ছে, কিন্তু সরকারিভাবে তাদেরকে ফান্ডিং এবং অস্ত্র সরবরাহ বন্ধ করলেও সৌদি আরবের অনেক শক্তিশালী গোষ্ঠী আছে যারা নিজেরাই এদেরকে টাকা পয়সা দিচ্ছে, এবং সেটা বন্ধ সৌদি আরব করতে পারছে না, করার চেষ্টা করছে না, কারণ সেটা করলে তাদের যে ক্লারিক্সরা আছে, তাদের ধর্মীয় নেতারা যারা আছে এবং সেই দেশের ধনী গোষ্ঠীদের মধ্যে যারা অত্যন্ত শক্তিশালী তারা সবাই সৌদি রাজতন্ত্রের উপরে রাজশক্তির উপরে যদি অসন্তুষ্ট হয়ে যায় তখন রাজতন্ত্র হুমকির সম্মুখীন হবে।
যুক্তরাষ্ট্র মনে করে সিরিয়া, ইয়েমেন ও লিবিয়া এই তিন দেশেই আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান হওয়া উচিত এবং হতে পারে, কিন্তু বিশেষত সিরিয়া ও ইয়েমেনের ব্যাপারে সৌদি আরব ইরানের হস্তক্ষেপের অভিযোগ করে এসছে এবং ইয়েমেনে আমরা জানি সৌদি আরব এই সেদিন পর্যন্ত বোমা বর্ষণ করেছে। তো এই সমস্যার নিষ্পত্তি আপনি কোথায় দেখতে পাচ্ছেন?
প্রথমে সিরিয়ার ব্যাপারে আসি, এই সরকারের পতন হওয়া উচিত এ সম্পর্কে সন্দেহ নেই, কিন্তু কেওসের ভিতরে বিশৃঙ্খলার মধ্যে যদি পতন ঘটে তাহলে কারা ক্ষমতায় আসবে সেটাই হচ্ছে প্রশ্ন। সৌদি আরবের সমর্থন পুষ্ট কেউ ক্ষমতায় আসবে না, তখন যারা ক্ষমতায় আসবে তারাও মানে একটা কেওটিক এই যে আপনার ইসলামী খেলাফত প্রত্যক্ষভাবে বা তাদের মতবাদে বিশ্বাসী এরকম কেউ সেই সরকারে থাকবে, কিছু সেকুলার লোকও থাকবে এবং বিরাট সেখানে কেউ সৃষ্টি হবে, ফলে সেখানে একটা কুর্দদের এলাকা আলাদা হয়ে যেতে পারে, সুন্নিদের একটা এলাকা আলাদা হতে পারে, ইরান সীমান্তবর্তী যে সমস্ত এলাকা এখানে শিয়াদের আরেকটা এলাকা হয়ে যেতে পারে, দেশটি তিন চার ভাগে ভাগ হয়ে যেতে পারে। তো সেই কেওস পুরো সমগ্র এলাকাকে আরো ভয়ঙ্কর বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দেবে। ইয়েমেনের ব্যাপারেও সেখানে শিয়া পপুলেশন সম্ভবত সুন্নিদের থেকে বেশি, কিন্তু সৌদি আরবের এর আগে কয়েক দশক আগে একটি চুক্তি করে সেখানে সুন্নিদের কি ক্ষমতা রেখেছিল, এখন সেখানকার শিয়ারা খুবই দমিত একটি সম্প্রদায়, তারা তাদের রাজনৈতিক অধিকারের জন্য সংগ্রাম করছে। সৌদি আরব সেই দেশে নির্বিচারে বোমা বর্ষণ করে সে মানে হাজার হাজার লোকের মৃত্যু ঘটিয়েছে, সে দেশের ইনফ্রাস্ট্রাকচার অনেক বাড়ি ঘর অনেক ধ্বংস করে দিয়েছে। আমি যুক্তরাষ্ট্রের যে বক্তব্য সেটা অত্যন্ত যুক্তিসঙ্গত বলে মনে করি, ওখানে সংঘাতের পথ পরিহার করে শুধুমাত্র আলোচনার পথে যদি যায় সে আলোচনা দীর্ঘ হতে পারে, এক দুই বছর তিন বছর পাঁচ বছর লেগে যেতে পারে, কিন্তু তারপরও এই যুদ্ধের মাধ্যমে না আপনার তারা ইরানকে প্রতিহত করতে পারবে না ওই দুই দেশে শান্তি আনতে পারবে।
জনাব সৈয়দ মাহমুদুল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এখন শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে।
প্রায় 46 বছর ধরে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য বহু দেশ 22 এপ্রিল তারিখটিকে ধরিত্রী দিবস হিসেবে পালন করে আসছে। তবে 1970 সালে ধরিত্রী দিবসটি সংঘবদ্ধ একটি প্রতিবাদী দিবসের রূপ নেয়। ভয়াবহ দূষণ এবং দেশে পরিবেশ সম্পর্কিত অবনতিশীল পরিস্থিতির বিষয়ে রাজনৈতিক সদিচ্ছার অভাবে জনগণের মধ্যে ক্রোধের সঞ্চার হয়েছিল সেদিন। প্রথম ধরিত্রী দিবসে অংশ নিয়েছিলেন 2 কোটিরও বেশি মানুষ। তারপর থেকে এই আন্দোলন প্রসারিত হয় এবং তা সম্প্রসারিত হয়ে সর্বসাম্প্রতিক জলবায়ু পরিবর্তন সহ নানা ধরনের পরিবেশগত সমস্যাকে অন্তর্ভুক্ত করেছে। এবছরের থিমটি হচ্ছে ট্রিজ ফর দ্য আর্থ, পৃথিবীর কল্যাণে গাছপালা। বনাঞ্চল ধরিত্রীর ফুসফুস হিসেবে কাজ করে আর তাই আমাদের কল্যাণে এর অবদান অপরিসীম। বনরাজি গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে তা জমাতে থাকে এবং তা অক্সিজেন তৈরি করে। বনরাজি বিশ্বময় এবং আঞ্চলিক জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে এবং বাতাসের আর্দ্রতা ছড়ায় আর বৃষ্টির রূপ ধরে তা ধরণীতে নেমে আসে। স্থানীয় জনগোষ্ঠী খাদ্য, জ্বালানি, ওষুধ এবং রাবার ও বাদামের মতো অর্থকরী আয়ের উৎসের জন্য এর উপর বিশেষভাবে নির্ভর করে থাকেন। তাই বনকে যদি উজাড় করে ফেলা হয় তাহলে আমাদের সাধারণ জীবনধারায় তার সুদূর প্রসারী প্রভাব পড়বে। গাছ যখন কেটে ফেলা হয় সেসব গাছ এবং অনাবৃত জমি তাদের সঞ্চিত কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করতে থাকে। বাস্তবিক অর্থে গোটা বিশ্বে গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় 1/4 জন্য দায়ী এই বনাঞ্চল উজাড় করা। তথাপি প্রতি বছরই বনাঞ্চল উজাড়, ভূমি উন্নয়ন এবং বন বিভাগের দুর্বল ব্যবস্থাপনার কারণে আমরা 1500 কোটি গাছ হারাচ্ছি। এতে করে পরিবেশের অবনতি ঘটছে এবং জলবায়ু পরিবর্তনের কারণ ও তার প্রভাব উভয়ে খারাপের দিকেই যাচ্ছে। ধরিত্রীর জন্য গাছপালা এবছরের এই স্লোগান নেওয়া হয়েছে 2020 সালের মধ্যে 780 কোটি বৃক্ষরোপণে জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে। প্রায় 800 কোটির মতো নতুন গাছপালা, জলবায়ু পরিবর্তন ও দূষণ প্রতিরোধে, পরিবেশগত অধোগতি মন্থর করতে এবং বিশ্বের বিভিন্ন উদ্ভিদ প্রজাতি রক্ষায় সহায়ক হবে। ধরিত্রী দিবসের এই দিনে আসুন আমরা একথা স্মরণ করি যে বনাঞ্চলের উজাড়কে হ্রাস করে ব্যাপক ভিত্তিক বৃক্ষরোপণ করে আমাদের বিশ্ব আজ যেসব পরিবেশগত সমস্যার মুখোমুখি তা আমরা সীমিত করতে সহায়তা করতে পারি।
আপনারা এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসবে নাকি তাদের সঙ্গে থাকবে সে বিষয়ে সিদ্ধান্তের জন্য 23 জুন সেখানে গণভোট অনুষ্ঠিত হবার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সেই উত্তপ্ত বিতর্কে নিজেকে সামিল করছেন। বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট ওবামা এয়ারফোর্স ওয়ান বিমানে লন্ডনের বিমানবন্দরে পৌঁছানোর পরপরই দ্য টেলিগ্রাফ দৈনিক পত্রিকার এক কলামে প্রকাশিত খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্রিটেনকে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাবেন। এই সিদ্ধান্তের ফলে দেশটি আরও শক্তিশালী হবে। শুক্রবার প্রেসিডেন্ট ওবামা রানী এলিজাবেথের সঙ্গে মধ্যাহ্নভোজনে যোগ দেন এবং এর একদিন আগেই রানীর জন্মদিন পালিত হয়। লন্ডন পৌঁছানোর আগে প্রেসিডেন্ট ওবামা সৌদি আরবে গালফ কোঅপারেশন কাউন্সিলের বৈঠকে যোগ দেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আজ শুক্রবার অন্তত 130টি দেশের নেতারা মিলিত হয়েছেন গত ডিসেম্বর মাসে প্যারিসের জলবায়ু সম্মেলনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন প্রতিরোধে যে সমঝোতা হয়েছিল তা চুক্তি আকারে স্বাক্ষরদান করার জন্য। 60 জনের দেশে প্রেসিডেন্ট এবং রাষ্ট্রপতি নিউ ইয়র্কে উপস্থিত রয়েছেন। জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন এই চুক্তিটি ঐতিহাসিক এক চুক্তি হিসেবে পরিগণিত হবে। আজ 22 এপ্রিল পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস। এই দিবস উদযাপনের সংগঠকেরা জানিয়েছেন পরিবেশ সুরক্ষায় উৎসাহিত করার জন্য সক্রিয় কর্মী সহ 100 কোটি মানুষ 2016 সালের ধরিত্রী দিবস উদযাপন করছে। বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংখ্যালঘুদের অত্যাচার নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তারা জানিয়েছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সংখ্যালঘুদের 10 জনকে হত্যাসহ 655টি ধর্মীয় স্থাপনায় ক্ষতি করা হয়েছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক আগে থেকে হ্যাকিংয়ের ঝুঁকিতে ছিল। ব্যাংকে কোনো নিরাপত্তামূলক ফায়ারওয়াল ছিল না। রয়টার্সের খবরে বলা হয়েছে সুইফট পেমেন্ট নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্কে মাত্র $10 একটি পুরনো রাউটার ব্যবহার করেই ঢুকতে পেরেছে হ্যাকাররা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে সাজিব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ এবং হত্যার ষড়যন্ত্র মামলায় প্রবীণ সাংবাদিক ও সাংবাদিক শফিক রহমানকে দ্বিতীয় দফার আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত। আফগানিস্তানের রাজধানী কাবুলে এ সপ্তাহে তালিবানদের মারাত্মক বোমা হামলায় যারা নিহত হন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ শুক্রবার আফগানিস্তানের সরকারি দপ্তরগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং দেশব্যাপী মসজিদগুলোতে বিশেষ মোনাজাত করা হয়।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন লিনাস রেমখোয়েস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.